ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনীত প্রার্থী অ্যামি কনি ব্যারেট এই পদে অনুমোদন লাভের পর যেসব আইনি লড়াইয়ের সম্মুখীন তিনি হবেন, সেগুলোর ব্যাপারে কি ধরনের রায় তিনি দিতে পারেন সে সম্পর্কে মঙ্গলবার সেনেট সদস্যদের অনেক কটি প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকৃতি জানান। ব্যারেট অবশ্য বলেন, মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি তাঁর ব্যক্তিগত এবং ধর্মীয় মতামত দ্বারা প্রভাবিত হবেন না। 9 সদস্য বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ডোনাল্ড ট্রাম্প ব্যারেটকে মনোনীত করার পর সেনেটের বিচার বিভাগীয় কমিটি 2 দিনব্যাপী জিজ্ঞাসাবাদের সূচনা করলে ব্যারেট বলেন, আমার কোনো এজেন্ডা নেই, আমি আইন অনুসরণ করে চলব। প্রথম দিকে জিজ্ঞাসাবাদে 2 রিপাবলিকান সেনেটর এবং 2 ডেমোক্রেট সেনেটর যখন জানতে চান যে যুক্তরাষ্ট্রের গর্ভপাতের ব্যাপারে 1973 সালে আদালতের বৈধকরণ, যুক্তরাষ্ট্রের সংবিধানে দেওয়া আগ্নেয়াস্ত্রের মালিকানার অধিকার এবং জাতীয় স্বাস্থ্য পরিচর্যা আইন কার্যকর রাখার বিষয়ে আগামী মাসে আদালতে যে শুনানি হবে সে সম্পর্কে তিনি কি রায় দেবেন, তখন ব্যারেট এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি আরও একটি প্রশ্নের উত্তর এড়িয়ে যান যখন তার কাছে জানতে চাওয়া হয় যে 3 নভেম্বরের নির্বাচন নিয়ে যদি কোনো মামলা হয় এবং এরই মধ্যে যদি তাকে বিচারপতি পদে সেনেট নিয়োগ দেয়, তাহলে কি তিনি সে বিষয়ে বিচার করতে অস্বীকৃতি জানাবেন। 48 বছর বয়সী ব্যারেট যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের কাছে প্রিয় ব্যক্তি এবং তার মনোনয়ন সেনেটে অনুমোদন পেলে সুপ্রিম কোর্টে রক্ষণশীলরা 6-3 এগিয়ে যাবে। ব্যারেটকে আজ বুধবার সেনেটে আবার জিজ্ঞাসা করা হচ্ছে এবং মনে করা হচ্ছে তার মনোনয়ন অনুমোদনের জন্য বৃহস্পতিবার সেনেটে ভোট নেওয়া হবে। থাইল্যান্ডে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী এবং রাজা মহা ওয়াজিরা লংকর্নের সমর্থকরা আজ পরস্পর বিরোধী শক্তি প্রদর্শন করেছে এবং এর ফলে 3 মাস থেকে চলে আসা বিক্ষোভের পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সরকার বিরোধী বিক্ষোভকারীরা ডেমোক্রেসি মনুমেন্ট থেকে গভর্নমেন্ট হাউসের দিকে রওনা দেয় এবং সাবেক সামরিক হুন্তার নেতা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ এবং সেখানে একটি নতুন সংবিধানের দাবি জানায়। তারা রাজতন্ত্রের সংস্কারের দাবি জানায়। এই প্রতিবাদ বিক্ষোভের মাত্র কয়েক গজ দূরেই নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রীয় কর্মচারী এবং রাজতন্ত্রী রাজকীয় হলুদ পোশাক পরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরেই সেখান থেকে রাজার যানবাহন যাবার কথা ছিল। অল্পক্ষণের জন্য কিছু হাতাহাতির পর দুপক্ষ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়, তবে এই থমথমে ভাব সেই দেশে গোলযোগ সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে তোলে যে দেশটি 2014 সালের সামরিক অভ্যুত্থানের আগে পর্যন্ত প্রায় 1 দশক ধরে সরকারের সমর্থক ও সরকার বিরোধীদের মধ্যে রাস্তায় রাস্তায় সহিংসতার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। এবার মঙ্গলবার বিক্ষোভকারীরা খুব ব্যতিক্রমীভাবেই রাজার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এবং তাঁর যানবাহন যাবার সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দেয়। এই সময় পুলিশের সঙ্গে সংঘাতে 21 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশ বুধবার জানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রায় 15,000 সৈন্য মোতায়েন করা হয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বাইগন 3 দিনের সফরে আজ বাংলাদেশে গিয়ে পৌঁছচ্ছেন। তিনি এই সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্কের উপর জোর দেবেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার ভারত সফর শেষে বুধবার বিকেলে বাংলাদেশে 3 দিনের এক সফরে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করা ছাড়াও দুপুরে প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার বাংলাদেশ সফর সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ঢাকায় অবস্থানকালে স্টিফেন বিগান দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃ নিশ্চিত করবেন। বিবৃতিতে বলা হয়, তিনি সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করবেন। করোনা ভাইরাস মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়েও তিনি আলোচনা করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু তোলা হবে এবং তাদের সম্মানজনক ও দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন চাইবে বাংলাদেশ। কর্মকর্তারা বলেন, শুধু মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী নয়, কারণ এটি বিশাল এই সমস্যার একটি অংশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের কাছে অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। কর্মকর্তারা বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাকালে তোলা হবে, কারণ এটা বাংলাদেশের একার দায়িত্ব নয়, বরং এটা বৈশ্বিক দায়িত্ব। আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে বলে তারা জানান। এছাড়াও আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টিও তোলা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গত বছর অগস্ট মাসে বন্দী হবার 14 মাসেরও বেশি সময়ের পর জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপুলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে থাকছে আমাদের কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
ভারতের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গতকাল রাতে দীর্ঘ 14 মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন। কেন্দ্রীয় সরকার গত বছর 5ই অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে 370 ধারা তুলে নেওয়ার পরেই ওই রাজ্যের বহু বিরোধী রাজনৈতিক নেতাকে বন্দী করা হয়েছিল। তারপর একে একে প্রায় সব বড় মাপের নেতাই মুক্তি পেয়েছেন, কিন্তু প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপির নেত্রী মেহবুবা মুফতি কোনো কারণে আটক রয়েছিলেন। গতকাল অনেক রাতে মুক্তি পেয়েই তিনি প্রথম একটি বিবৃতি দেন। তাতে তিনি বলেন, দিল্লি দরবার সম্পূর্ণ অসাংবিধানিক ও অন্যায় পথে কাশ্মীরের অধিকার ছিনিয়ে নিয়েছে, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে আমার প্রথম ও প্রধান কাজ। মেহবুবার আগে আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স দলের দুই নেতা, পিতা পুত্র ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ মুক্তি পেয়েছেন। ওমর আবদুল্লাহ কাল রাতে এক টুইট বার্তায় বলেছেন, মেহবুবা মুফতি মুক্তি পাওয়ায় আমি আনন্দিত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইসরায়েল ও লেবানন তাদের মধ্যকার বিবাদিত সমুদ্র সীমা নিয়ে পরোক্ষ আলোচনা আজ থেকে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই আলোচনার মধ্যস্থতা করছে। লেবাননের নাকুরা শহরে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে এই আলোচনা শুরু হয়েছে। বিবাদের বিষয়টি হচ্ছে ভূমধ্য সাগরের 860 বর্গ কিলোমিটার এলাকা, যা ইসরায়েল ও লেবানন উভয়ই নিজেদের একান্ত অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করছে। দুপক্ষের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং কর্মকর্তারা দাবি করছেন যে এই আলাপ আলোচনা তাঁদের কথায় এক ধরনের টেকনিক্যাল বিষয় এবং তা দুপক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগ নয়। লেবানন বড় রকমের অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং ওই অঞ্চলটির উন্নয়ন তাদের জন্য প্রয়োজন, তেল ও গ্যাসের জন্য যাতে করে প্রয়োজনীয় রাজস্ব আসতে পারে। বিবাদিত অঞ্চল নাগর্নো কারাবাখকে নিয়ে শিকি শতাব্দী ধরে চলে আসা সংঘাতে এবারও এই মারাত্মক বৈরিতার অবসান ঘটানোর লক্ষ্যে অস্ত্রবিরতির জন্য রুশ প্রচেষ্টা কোন রকম সমাধান খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। ওই অঞ্চল নিয়ে বিবদমান দুটি দেশ আজারবাইজান ও আর্মেনিয়া নতুন করে এই আক্রমণের জন্য পরস্পরকে দায়ী করেছে। শনিবার থেকে যে অস্ত্রবিরতি কার্যকর হবার কথা ছিল তার ব্যর্থতা দক্ষিণ ককেশাস বৈরী দুটি রাষ্ট্রের আপোষহীন অবস্থানকেই তুলে ধরছে। তারা কয়েক দশক ধরে এই সংঘাতে নিষ্পত্তির প্রচেষ্টা চালিয়ে আসছিল, তা এখন এক অচলাবস্থার মধ্যে গিয়ে পড়েছে। 27 সেপ্টেম্বর লড়াই তীব্র আকার ধারণ করার পর থেকে এখন আরও ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে, যাতে রাশিয়া ও তুরস্ক জড়িয়ে পড়তে পারে এবং এর ফলে কাস্পিয়ান সাগরের জ্বালানি রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার পরিষদে একটি আসন লাভ করার চেষ্টা করে সৌদি আরব ব্যর্থ হয়েছে। তবে চীন ও রাশিয়া সহ অন্যান্য রাষ্ট্র মানবাধিকার সম্পর্কে তাদের অত্যন্ত খারাপ রেকর্ড সত্ত্বেও 47 রাষ্ট্র বিশিষ্ট এই পরিষদের সদস্যতা পেয়েছে। এই ভোট গ্রহণের আগে জেনিভা ভিত্তিক অধিকার গোষ্ঠী ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নুয়ার বলেন, আজ মানবাধিকারের জন্য একটি কালো দিবস। সাধারণ পরিষদে গোপন ব্যালটে যারা এবার এই পর্ষদের সদস্যতা পেল সেই দেশগুলো হচ্ছে বলিভিয়া, ব্রিটেন, চীন, কিউবা, ফ্রান্স, গ্যাবন, আইভরি কোস্ট, মালাভি, মেক্সিকো, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সেনেগাল, ইউক্রেন এবং উজবেকিস্তান। 2021 সালের 1 জানুয়ারি থেকে তারা 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত হল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত 4টি আসনে সৌদি আরব, চীন, পাকিস্তান, নেপাল ও উজবেকিস্তানের কাছে হেরে যায়। আশা করা হয় জেনিভা ভিত্তিক মানবাধিকার পরিষদে নির্বাচিত সদস্য রাষ্ট্রগুলো স্বদেশে এবং বিদেশে মানবাধিকার উন্নয়ন এবং সুরক্ষার জন্য সর্বোচ্চ মান তুলে ধরবে। মানবাধিকার গোষ্ঠীগুলো অধিকারের বিষয়ে নবনির্বাচিত সদস্যদের অনেকেরই আতঙ্কজনক রেকর্ড সম্পর্কে তীব্র সমালোচনা করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ পরিচালক বলেছেন, ক্রমাগত যারা অধিকার লঙ্ঘন করে চলেছে তাদেরকে মানবাধিকার পরিষদে আসন দিয়ে পুরস্কৃত করা উচিত নয়। তিনি চীন ও রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত তুলে ধরেন। আরও 3টি মানবাধিকার সংগঠন বলেছে, মানবাধিকার বিষয়ে বাজে রেকর্ডের জন্য চীন, কিউবা, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব এবং উজবেকিস্তান এই পরিষদে আসন গ্রহণের অযোগ্য। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
নিজেদের তৈরি করা একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফল উল্টে দিল বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর। মাত্র 2 দিন আগে তারাই এক সাংবাদিক বৈঠকে বলেছিল, গবেষণায় তথ্য মিলেছে রাজধানী ঢাকায় 45% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে, যে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকও সংযুক্ত হয়েছিলেন। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সেবরিনা ফ্লোরা নিজেই এই গবেষণার ফলাফল জানিয়েছিলেন। এ সময় ইউএসআইডির একজন প্রতিনিধি হাজির ছিলেন। ইউএসএআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের অর্থায়নে এই গবেষণাটি করেছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এবং ICDDRB। এই গবেষণার ফলাফল প্রকাশের পর প্রশ্ন উঠে সরকারের তরফে দেয়া দুরকম তথ্য নিয়ে। গবেষণায় বলা হয়েছে, ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে, অথচ প্রতিদিন যে স্বাস্থ্য বুলেটিন দেওয়া হয় তাতে এর কোনো প্রতিফলন নেই। আক্রান্তের সংখ্যা 4 লাখের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই যখন অবস্থা, তখন মঙ্গলবার গভীর রাতে স্বাস্থ্য দপ্তরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এক বিজ্ঞপ্তিতে তাদের গবেষণার ফলাফল নিয়ে প্রশ্ন তুলেন। বলেন, গবেষণায় নমুনা পরীক্ষার সংখ্যা কম ছিল, এত কম সংখ্যক নমুনা ঢাকা শহরের প্রতিনিধিত্ব করে না। এই বক্তব্যের পরদিন স্বাস্থ্য বুলেটিনে কিছু মিল খুঁজে পাওয়া যায়। সর্বশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 16 জনের মৃত্যু হয়েছে, যা বিগত 138 দিনের মধ্যে সবচেয়ে কম প্রাণহানি। এর আগে 28 মে স্বাস্থ্য দপ্তর করোনায় 15 জনের মৃত্যুর খবর দিয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পুরো বিষয়টি এখন লেজে গুবরে করে ফেলেছে তারা। অবস্থা এমনই, নিজেদের সমীক্ষাকেই অবলীলায় ভুল বলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আব্দুন্নর তুষা বলেছেন, একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তামাশায় জনগণ বিচলিত। তারা কি একবারও ভেবে দেখেনি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে বলার মধ্যে কি বিপদ রয়েছে? এখন যদি মানুষ স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরা শুরু করে দেয়, তখন করোনা রুখবে কে? তাছাড়া প্রধানমন্ত্রী যেখানে দ্বিতীয় ঢেউ আসার আগে সবাইকে সতর্ক থাকতে বলছেন, ঠিক তখন স্বাস্থ্য দপ্তর বিপরীত চিত্রই তুলে ধরছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
যা আশঙ্কা করা হয়েছিল পরিস্থিতি তার চেয়েও খারাপ। ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF। তাদের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে GDP বা আর্থিক বৃদ্ধির বিরাট সংকোচনের আশঙ্কা করা হয়েছে। বলা হয়েছে আগের পূর্বাভাসের চেয়েও বেশি সংকুচিত হতে পারে ভারতের GDP। IMF এর রিপোর্টে বলা হয়েছে চলতি বছরে অর্থাৎ 2020 ভারতের GDP-র হার সংকুচিত হতে পারে 10.3%, যদিও জুনে 4.5% সংকোচনের নিদান দিয়েছিল IMF। তাহলে GDP সংকোচনের পূর্বাভাস এক ধাক্কায় এতটা বেড়ে গেল কিভাবে? জবাবে IMF এর রিপোর্টে বলা হয়েছে এপ্রিল জুন ত্রৈমাসিকে ভারতের GDP-র 23.9% সংকুচিত হয়েছে, তা দেখেই এই সার্বিক হার এতটা বাড়িয়ে দিতে হয়েছে। তাদের কথায় আশঙ্কার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের গত ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধি। এর জন্য কার্যত লকডাউনকেই দায়ী করছে IMF বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না। আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। অন্তত 5-6 ফিট দূরত্ব রেখে কথা বলুন, মাস্ক পরলে ভালো হয়, এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে যুক্ত হয়েছেন আজকের অতিথি বক্তা যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের সাভানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিরাজুল ভুঁইয়ান। আমরা আলোচনা করব বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে সংবাদ মাধ্যম এবং আম জনতা বা সাধারণ মানুষের অবস্থান নিয়ে। সাধারণভাবে মনে করা হয়ে থাকে যে কাগজে যেটা লেখা হয়, বেতার টেলিভিশনে যা বলা হয়, তা সঠিক না হয়েই পারে না। কিন্তু এটা এমনটি নাও হতে পারে। এটা যে পক্ষপাত দুষ্ট হতে পারে বা দলীয় গোষ্ঠী সম্প্রদায়ের কারণে মতবাদের কারণে পক্ষপাত দুষ্ট হতে পারে, আমাদের আম জনতা সাধারণ মানুষের মনে সেটা উদয় হয় না মোটে। ডক্টর ভুঁইয়ান, আপনি কি বলবেন?
আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এটা সাময়িক ভাবে সারা বিশ্বে এটা আলোচিত বিষয়। বিশেষ করে আপনি জেনে থাকবেন 1917 পিউ রিসার্চ সেন্টার বিশ্বের 38 দেশের 41,953 উত্তরদাতার মধ্যে একটি জরিপ করেছেন। এই জরিপে বিশেষ ভাবে সর্বাধিক লোক উত্তরদাতা বলেছেন যে নিউজ মিডিয়া কোনোভাবেই বায়াস হওয়া উচিত নয়, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা উচিত। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে পলিটিক্যাল নিউজ কিভাবে পরিবেশন করা উচিত এবং বায়াস হওয়া উচিত কিনা, সেই ক্ষেত্রে তারা বলেছেন কোনোভাবেই পলিটিক্যাল নিউজ বা কোনো নিউজ কোনোভাবেই আপনার বায়াস হওয়া উচিত নয়, পক্ষপাতিত্ব হওয়া উচিত নয়। এবং তবু যখন আপনি দেখবেন অনেক দেশে মিডিয়াগুলোর দৃষ্টিভঙ্গিতে তীব্র রাজনৈতিক পার্থক্য রয়েছে, আমেরিকার মধ্যে সবচেয়ে বড় ব্যবধান রয়েছে। সমীক্ষায় দেখা গেছে 38 দেশের 75 শতকরা 75% মনে করেন যে কোন সংবাদ সংস্থার পক্ষে এই সংবাদ প্রতিবেদনের সময় অন্য কোন সংবাদ, কোন পলিটিক্যাল পার্টির সংবাদ অন্য পলিটিক্যাল পার্টির চেয়ে মানে বেশি গুরুত্ব দেওয়া উচিত না। এবং আপনি বিশেষ করে এই উত্তরদাতাদের মধ্যে শতকরা ২০ ভাগ মনে করেন যে বায়াস হলেও কোনো অসুবিধা নেই, যেটা আমরা যুক্তরাষ্ট্রে দেখেছি। যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন ফার লেফট ফার রাইট, আপনি কিছু কিছু মিডিয়া আছে যারা সংবাদ পরিবেশন করে অত্যন্ত বায়াস এবং 20% to 25% দুই দিক থেকেই। এবং সেই সমীক্ষায় আরো দেখা গেছে যে বিশেষ করে ইউরোপে, ইউরোপের লোকেরা তাদের খবরে রাজনৈতিক পক্ষপাতের সর্বাধিক বিরোধিতা করছে। এবং স্পেনে শতকরা 89 ভাগ এবং গ্রিসে শতকরা 88 ভাগ যারা এটিকে অগ্রহণযোগ্য মনে করে। এবং যুক্তরাষ্ট্রে 78% মানুষ মনে করে যে পলিটিক্যাল নিউজ কোনোভাবেই বায়াস হওয়া উচিত নয়। আপনি যদিও বিশ্বজুড়ে প্রকাশ্য রাজনৈতিক ভিত্তিক মাধ্যমগুলো বিশেষ করে যখন সংবাদ ছাড়া অন্য কিছু পরিবেশন করে, যেমন নিউজ অ্যানালাইসিস, এডিটোরিয়াল এবং আদার স্পোর্টস স্টোরিজ যখন তারা পরিবেশন করে, তারা বায়াস এবং তাদের এডিটোরিয়াল, তাদের সংবাদ মাধ্যমের পলিসি, তাদের আইডিওলজি এবং তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে তারা ওটাকে ওইটা তাদের জনগণকে, তাদের শ্রোতাদেরকে এবং পাঠকদেরকে বায়াস করার চেষ্টা করে। কিন্তু নিউজ যখন পরিবেশন করা হয় তখন তারা চেষ্টা করে যে টু পুট দি অল ফ্যাক্টস টুগেদার।
জি, আপনি একদম ঠিক কথা বলছেন। নিউজ আর নিউজ অ্যানালিসিস বা সম্পাদকীয় এর মধ্যে একটু ফারাক আছে। সম্পাদকীয়তে বা অ্যানালিসিসে বা নিউজ উইদিন দি নিউজ, তার মধ্যে মন্তব্য করার বা উপসংহার করার অবকাশ থাকে। যেটা নিউজ সেটা খাঁটি নিউজ হিসেবেই পরিবেশন করতে হবে। আমার মেন্টর 60 বছর আগে আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন আমার মেন্টর এরিক ওয়ার্নার আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন, আমি অনেক কিছু জেনেছি তার কাছ থেকে। তিনি যা যা বলেছিলেন তার মধ্যে দুটো কথা সবসময় আমাকে মনে পড়ে, আমাকে মনে করিয়ে দেওয়া হয়। একটা হলো যে এরিক ওয়ার্নার বলতেন যে দেখো, একটা কুকুর এক মানুষকে কামড়েছে এটা কোনো সংবাদ না, কিন্তু একটা মানুষ একটা কুকুরকে কামড়েছে এটা সংবাদ। এনিথিং দ্যাট হ্যাপেন্স আন্ডার দ্য সান মে নট বি নিউজ, এটা একটা বলতেন। আর একটা বলতেন যে দেখো, তুমি যখন নিউজ পড়ছো, তুমি যখন নিউজ উপস্থাপন করছো, নিউজ লিখছো, তখন সবসময় মনে রাখবে যে তোমার শ্রোতা, দর্শক বা পাঠক 100 ভাগ, ওই 100 ভাগের প্রতি তোমার মনোনিবেশ করতে হবে। তার মধ্যে 99 জন তোমার নিউজটা বিশ্বাস করলো আর 1 জন বিশ্বাস করলো না, তাহলে চলবে না। তো এর ভিত্তিতে আজকের এই আলোচনায় উপসংহারে ডক্টর ভুঁইয়ান আপনার মন্তব্য।
দেখুন, আপনি সঠিকভাবে তথ্যটা তুলে ধরেছেন। এটা হোয়াট মেক্স দি নিউজ, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা সবসময় এটা উদাহরণটা দিয়ে থাকি। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। সিবিএস অর্গানাইজেশনের নিউজের একজন জার্নালিস্ট ছিলেন, ওনার কথা আমার সবসময় মনে পড়ে। উনি একটা কথা বলেছিলেন যে রিচার্ড আর্নল্ড বলেছিলেন আমাদের স্টুডেন্টদেরকে লক্ষ্য করে যে প্লে ইট রাইট, ডোন্ট টেল দেম হোয়াট ইউ থিঙ্ক, ডোন্ট টেল দেম হোয়াট ইউ ফিল, জাস্ট টেল দেম হোয়াট ডু ইউ নো। তুমি তোমার নিউজ যখন সংগ্রহ করবে, পরিবেশন করবে, তুমি কি চিন্তা করেছ, তুমি কি ফিল করেছ, সেটা না বলে তুমি স্ট্রেইট বলবে তুমি তোমার ফ্যাক্ট গুলো কি, হোয়াট ডু ইউ নো, তুমি কিভাবে তোমার সত্য গুলো কি, তোমার ফ্যাক্ট গুলো কি, এবং সেটা মানুষের উপকারে আসবে কিনা, তোমার স্টোরিটাকে ঠিকভাবে ন্যারেট করছে কিনা, এটা ক্রেডিবল কিনা, এবং তোমার ফ্যাক্ট গুলো চেক করেছে কিনা এবং সঠিকভাবে ফ্যাক্ট গুলো পেয়েছো কিনা, এবং সেটার মাধ্যমে তুমি সংবাদটা পরিবেশন করবে এবং তখনই 100% লোকের কাছে তোমার সংবাদ সমাদৃত হবে।
জি, চমৎকার, খুব সুন্দর বলেছেন ডক্টর সিরাজুল ভুঁইয়ান। আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন, আমাদেরকে সময় দিলেন ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন শুনলেন আমাদের সঙ্গে যুক্ত হলেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID পরিচালিত দুর্ভিক্ষ আগাম সতর্কীকরণ ব্যবস্থা বা ফিউজনের অনুযায়ী দক্ষিণ সুদান এখন আরও একটি বহুমুখী সংকটের মুখে। 2021 সালের জানুয়ারি নাগাদ দক্ষিণ সুদানের খাদ্য নিরাপত্তাহীনতার ভয়াবহতা ও মাত্রা হবে 2014 সাল থেকে রেকর্ড করা সর্ববৃহৎ আকারের। প্রলয়ঙ্করী আবহাওয়া এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা এই সমস্যার অংশত কারণ, তবে প্রচণ্ড সংঘাতও এর একটি কারণ বলে বিবেচিত। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুযায়ী বার্ষিক ফলন মরশুমের আগে ব্যাপক আকারের বন্যা জমির ফলন ও গবাদি পশু গ্রাস করে নিয়েছে, যা ইতিমধ্যেই ভঙ্গুর হয়ে যাওয়া পরিস্থিতির আরো অবনতি ঘটিয়েছে এবং যার কারণে ক্ষুধা অপুষ্টি দেখা দিয়েছে এবং জনগণ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। 5 বছরের নিচে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মাঝেই COVID-19 মহামারী এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার কারণে চলমান মানবিক সংকট পরিস্থিতির অবনতি ঘটে, যা স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিকে ব্যাহত করেছে। ফলশ্রুতিতে দক্ষিণ সুদানে এখন 70,50,000 জনগণের প্রয়োজন মানবিক সাহায্য সহায়তার। 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের জনগণের মানবিক সহায়তায় প্রায় $10,80,00,000 সহায়তার কথা ঘোষণা করেছে। এই সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্র আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চমাত্রার এ ডায়ালগের আওতায় বিশ্বজনীন মানবিক সহায়তা বিষয়ে বিশ্বের শীর্ষ 10টি সাহায্যদাতা দেশের অর্থায়ন পুষ্ট পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়া দক্ষিণ সুদানের জনগণ। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও লিখিত বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে জরুরি খাদ্য সহায়তা, স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন বাবদ, এবং দক্ষিণ সুদানের লিঙ্গভিত্তিক সহিংসতায় বেঁচে থাকা লোকজনদের সেবার নিমিত্ত। তিনি বলেন, তার কথায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা এছাড়াও দেয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নেয়া 20,20,000 দক্ষিণ সুদানি জনগণের জীবন রক্ষাকারী সহায়তা বাবদ, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু। এছাড়াও যেসব স্থানীয় সম্প্রদায় যারা এদের আশ্রয় দিয়েছেন তারাও এই সহায়তার আওতায় রয়েছেন। যুক্তরাষ্ট্র সরকার সমগ্র সুদান জুড়ে মানবিক সহায়তা কার্যক্রমের সদস্য ও দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ কাজে নিয়োজিত জাতিসংঘ মানবিক বিমান পরিষেবায় এবং প্রায় 30টি বেসরকারি সংস্থার কর্মতৎপরতায় সহায়তা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদান তথা সারা বিশ্বের মানবিক সহায়তা কার্যক্রমে সর্ববৃহৎ একক সহায়তা প্রদানকারী দেশ। তিনি বলেন, তার কথায়, আমরা দক্ষিণ সুদানের জনগণের দুর্দশা লাঘবে আন্তর্জাতিকভাবে সাড়া দিতে পরিবর্তনের সূচনা করা অব্যাহত রাখব। আমরা আজ অবধি সকল দাতা দেশের সাহায্য সহায়তার প্রশংসা করছি, তবে সেই সঙ্গে বর্তমান ও নতুন সহায়তা প্রদানকারী দেশগুলির নতুন নতুন সহায়তার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছি এবং জীবন রক্ষাকারী সহায়তার নিমিত্ত দেয়া সাহায্যের প্রতিশ্রুতি পালনের আবেদন জানাচ্ছি। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn, Susan Shand, and John Russell. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, here is Brian Lynn.
An American startup company recently gave reporters a chance to see its first demonstrator aircraft, which is set to begin flight testing next year. The tests will be an important milestone for the company. It has plans to develop a passenger airplane that can travel faster than the speed of sound. The Colorado company, Boom Supersonic, showed off its XB-1 aircraft for the very first time last week. The model is designed for testing purposes only, not to carry passengers. Boom plans to begin test flights of the XB-1 next year. The company said the plane is the first supersonic jet to be independently developed. A handful of U.S. companies are exploring ways to restart supersonic passenger travel for the first time since 2003, when the Concorde stopped flying. The Concorde was a supersonic passenger jet operated jointly by Britain and France. The supersonic planes being developed today make less noise and are more fuel efficient than the Concorde. But manufacturers are under pressure from environmental groups and airports to meet the same noise and carbon emission limits as traditional planes. The main body of the XB-1 is 21 meters long. The jet is powered by three J85 15 engines made by General Electric Company. Boom said in a press release that its ground tests of the XB-1 will be carried out in the coming months in Colorado. The aircraft will then be moved to California sometime in 2021 to begin flight tests. The company said the XB-1 will undergo a carbon-neutral flight test program during those tests. Boom plans to use the XB-1 demonstrator to test the plane's equipment and engineering design. If the flight tests are successful, the company plans to continue development of its planned aircraft model called Overture. The XB-1 is a version of the Overture, but about one-third of its size. In the coming year, Boom plans to continue working on Overture's propulsion system and carry out wind tunnel experiments. When XB-1 breaks the sound barrier in flight, Boom will be finalizing the design of Overture, the company said in a statement. It added that Overture should be ready for testing by 2025, and it plans to enter the plane into service by 2030. The company wants to cut the flying time across the Atlantic Ocean to about 3.5 hours. That would be half the time now required. The aircraft will have 65 to 88 seats, with prices expected to be like current business class rates. Boom says it has already received pre-orders for planes from Japan Airlines and Virgin Group. Boom Chief Executive Blake Scholl said he expects the travel market to recover over time from weakness caused by the coronavirus health crisis. He added that offering much faster flights could be a solution for people afraid of being infected on planes. The nice thing about supersonic jets is if you're concerned about time on airplanes, less time is better, Scholl said. I'm Brian Lynn.
China faces international criticism over its early reaction to COVID-19 and re-education camps for ethnic Uyghurs. There also has been criticism of the Chinese government's online restrictions and other activities. Yet China's leader, Xi Jinping, would much rather talk about something else, archaeology. Recently, he used a high-level meeting to talk about ways archaeology could serve the interests of the ruling party. Speaking to the Politburo of the Chinese Communist Party, Xi discussed the socio-political and cultural importance of archaeology. He called for developing China's field of archaeology to better understand the history of Chinese civilization. Archaeology is not usually an important issue for national leaders. Some experts argue that Xi is looking for ways to strengthen the power of the ruling party among China's own people. Experts overseas note that Chinese archaeology has for years been caught up in different social and political battles. Nationalism has long influenced the kind of research being done and how discoveries are interpreted. Xia Ming is an expert on Chinese politics at New York University. He says that Xi's goal is to use archaeology as a tool to create a better international image of China. I think what Xi wants is to say that today, if we can't have the world, we can still make the world's greatest civilization, Xia said. The center and the driving force of world civilization is not in the West at all, not in the United States, but in China. Xi is not the first Chinese president who has used archaeological discoveries to serve foreign policy. In October 2003, then-Chinese President Hu Jintao spoke to the Australian Parliament on a state visit to Australia. He said that the friendly exchanges between the two countries have a long history, although they are far apart. As early as the 1420s, China's Ming Dynasty's ocean-going fleet had been to Australia's shores, he said. China expert Gordon Chang said that for the Communist Party, archaeology has never been about science, but a tool to assist the party. For example, China has used archaeological evidence to prove that the South China Sea is part of China. It has everything to do with China's territorial ambitions, Chang said. I'm Susan Shand.
English learners should not think that mistakes or errors are bad. One American language expert advises that language learners should instead see errors as signs of progress. Alex Poole is a professor of English and interim department head of modern languages at Western Kentucky University. Poole recently spoke with VOA Learning English about errors and language learning. One common problem is that English learners think too much about errors instead of communication. The goal is to be able to communicate in practical terms. If you have an error, the only time you should worry about it is if it causes communication breakdown, Poole said. Poole has some useful ideas about ways English learners can use errors. When you are speaking with a native English speaker, there are two kinds of things you can do to look for errors, Poole said. The first is to look for misunderstanding or other signs of confusion. For example, perhaps a person gives an unusual response to something you said. You can then ask them directly what the problem is. The second works if you know a native speaker well. You can ask them about the kinds of things that you say that could cause communication problems with other native speakers. When it comes to writing, Poole recommends thinking about errors in a different way. He suggests keeping a list of common errors. These might include mistakes with subject-verb agreement, prepositions, or articles. When English learners write something, Poole recommends that they think about the main ideas first. Then he recommends thinking about how to put those ideas in order. Instead of thinking about grammar, he suggests you should think about the big picture of what you are writing about. After you write something, you can go back and use your list to look for errors. In earlier education stories, we explored some ways that you can connect ideas. One of those ways is called concept mapping. You can read about it on our website, learningenglish.voanews.com. One of the big ideas that came from VOA's talk with Poole was the importance of being realistic. If you find out what is realistic, Poole said, you can create your own philosophy of errors. In other words, you can decide how errors will play a part in your own learning process. Poole described his philosophy of errors.
My philosophy as a language learner has always been, look, I'm going to monitor my errors and mistakes, but I know that I am never going to be perfect, and so that shouldn't bother me, but I should look for things which cause communication problems, and I just have to live with that. I can't say, okay, if I don't make it to this level, it's going to be a failure. There will be people who will react negatively. And this is one thing that learners have to be aware of. There are many native speakers of a language who you will be in touch with who will not be very nice, who will, no matter what, will say, I can't understand you. But you can't let them be your guide.
You can read more about errors in Poole's new book. It is called Learning a Foreign Language, Understanding the Fundamentals of Linguistics. in the book. He also writes about long-term plans, progress, and other issues in language learning. I'm John Russell.
From VOA Learning English, welcome to the Making of a Nation. I'm Steve Ember. In 1850, the northern and southern states threatened to split over the issue of slavery. At that time, owning slaves was legal in the southern states. Many northerners opposed slavery, and the question remained, should slavery be legal in new territories in the western part of the country? The two sides disagreed strongly, but the issue needed to be settled. So Senator Henry Clay of Kentucky offered a compromise. Conservative Southern lawmakers rejected it. John C. Calhoun of South Carolina especially spoke against the compromise, but other lawmakers supported it, including one of the nation's top political leaders. Senator Daniel Webster of Massachusetts said the compromise was the only way to save the Union of States. 4 days after Webster's speech, Senator William Seward of New York presented his ideas to the Senate and to the nation. Seward was a northerner. He said he opposed any compromise with the South. He said he did not want slavery in the new Western territories, and he called for a national policy to start peacefully ending slavery everywhere. Seward criticized Daniel Webster for speaking against abolition societies. He said such groups represented a moral movement that could not be stopped. He said the movement would continue until all the slaves in America were free. Seward then criticized John C. Calhoun. He denounced Calhoun's demands for a political balance between the North and South. He said this forced balance would change the United States from a united national democracy to an alliance of independent states. In such a system, he said, the minority would be able to veto actions of the majority. A few weeks after Seward spoke, John C. Calhoun died. One newspaper in Calhoun's home state said, "The senator's death is best for the country and his own honor. The slavery question will now be settled." Calhoun would have blocked a settlement. In fact, many lawmakers had come to support the idea of Senator Henry Clay's compromise, but they could not agree on which parts of it to pass first. Southern supporters were afraid that if a statehood bill for California was passed first, then Northerners would refuse to pass the other parts of the compromise. So Southerners wanted to include all parts in one bill. A committee of 13 men was named to write a bill based on Henry Clay's compromise. The committee had 6 members from slave states and 6 from free states. Senator Clay was named to lead it. 3 weeks later, the committee offered its bill. It was much like the compromise Clay had first proposed. It made California a free state. It created territorial governments for New Mexico and Utah. It settled the border dispute between Texas and New Mexico. It ended the slave trade in the nation's capital, the District of Columbia. And it urged approval of a new law dealing with runaway slaves. For about a month, the bill seemed to have the support of President Zachary Taylor. But then the president made it clear that he would do everything he could to defeat it. Taylor did not think the nation was in crisis. He did not believe the dispute over slavery was as serious as others did. He had his own plan to settle one part of the dispute. He would make the new territory of California a free state. There, slavery would be banned. Taylor's plan did not, however, settle other parts of the dispute. It said nothing about laws on escaped slaves. It said nothing about slavery in the District of Columbia. It also said nothing about the border dispute between Texas and New Mexico. Senator Clay, who had offered the compromise, questioned President Taylor's limited proposal. Clay said, "Now, what is the plan of the president? Here are five problems, five wounds that are bleeding and threatening the life of the republic. What is the president's plan? Is it to heal all these wounds? No such thing. It is to heal one of the five and to leave the other four to bleed more than ever." While the debate continued in Washington, the situation in Texas and New Mexico got worse. Texas claimed a large part of New Mexico, including the capital, Santa Fe. Early in 1850, Texas sent a representative to Santa Fe to take control of the government. The United States military commander in New Mexico advised the people not to recognize the man. The governor of Texas was furious. He decided to send state soldiers to enforce Texas's claims in New Mexico. He said if trouble broke out, the United States government would be to blame. President Taylor rejected Texas's claims. He told his Secretary of War to send an order to the military commander in New Mexico. The commander was to use force to oppose any attempt by Texas to seize the territory. The Secretary of War said he would not send such an order. He believed that if fighting began, Southerners would hurry to the aid of Texas. And that, he thought, might be the start of a Southern struggle against the federal government. In a short time, the North and South would be at war. So the Secretary of War refused to sign the order. President Taylor answered sharply, "Then I will sign the order myself." Taylor had been a general before becoming president. He said he would take command of the army himself to enforce the law. And he said he was willing to hang anyone who rebelled against the Union. President Taylor began writing a message to Congress on the situation. He never finished it. On July 4th, 1850, Taylor attended an outdoor Independence Day ceremony. The event was held on the grounds where a monument to America's first president, George Washington, was being built. The day was very hot, and Taylor stood for a long time in the burning sun. That night, he became sick with pains in his stomach. doctors were called to the White House, but none of their treatments worked. 5 days later, President Zachary Taylor died. His vice president, Millard Fillmore, was sworn in as president. Millard Fillmore was from New York State. His family was poor. His early education came not from school teachers, but from whatever books he could find. Later, Fillmore was able to study law. He became a successful lawyer. He also served in the United States Congress for 8 years. The Whig Party chose him as its candidate for vice president in the election of 1848. He served in the office for about a year and a half before the death of President Taylor. Fillmore had disagreed with Taylor over the Congressional Compromise on Slavery and the Western Territories. Unlike Taylor, Fillmore truly believed that the nation was facing a crisis, and he truly believed the compromise would help save the Union. Now, as president, Fillmore offered his complete support to the compromise bill. Its chances of passing looked better than ever. Fillmore asked the old cabinet to resign. He named his own cabinet members. All were strong supporters of the Union. All supported the compromise. Congress debated the compromise bill throughout the summer of 1850. The bill included several proposals. Supporters decided not to vote on the proposals as one piece of legislation. They saw a better chance of success by trying to pass each proposal separately. Their idea worked. By the end of September, both the Senate and House of Representatives had approved all parts of the 1850 Compromise. President Fillmore signed them into law. One part of the compromise permitted California to enter the Union as a free state. One established territorial governments in New Mexico and Utah. One settled the dispute between Texas and New Mexico. Another ended the slave trade in the District of Columbia. Many happy celebrations took place when Americans heard that President Fillmore had signed the 1850 Compromise. Many people believed the problem of slavery had been solved. They believed the Union had been saved. Others, however, believed the problem only had been postponed. They hoped the delay would give reasonable people of the North and South time to find a permanent answer to the issue of slavery. Time was running out. It was true that the 1850 Compromise had ended a national crisis, but both Northern and Southern extremists remained bitter. Those opposed to slavery believed the compromise law on runaway slaves violated the Constitution. The issue of slavery was linked to the issue of secession. Did states have the right to leave the Union? If Southern states rejected all compromises on slavery, did they have the right to secede? The signing of the 1850 Compromise cooled the debate for a time, but disagreement on the issues was deep. It would continue to build over the next 10 years.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.